ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা সবাইকে, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি সরকার কবিরউদ্দিন। বাংলাদেশে ভারতে এখন শনিবার রাত, এখানে ওয়াশিংটনে শনিবার বেলা 11টা। আজ অনুষ্ঠানে জহুরুল আলমের রিপোর্ট।
ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্কে জমা থাকা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে চুরি হওয়া $8,10,00,000 যা ফিলিপাইনে স্থানান্তর করা হয়েছিল, তা থেকে $1,50,00,000 ফেরত পেয়েছে বাংলাদেশ।
রিপোর্ট গৌতম গুপ্তের।
স্বাক্ষরিত হলো এক ঐতিহাসিক পরমাণু চুক্তি। ভারত এই প্রথম অঙ্গীকার করল তারা আর পরমাণু বিস্ফোরণ ঘটাবে না।
আর রয়েছে সেলিম হোসেনের রিপোর্টে এক মুসলিম ইমামের মন্তব্য।
আমরা ট্রাই করছি আমাদের কমিউনিটিকে কনভিন্স করার জন্য, সেটাই যে একজন মুসলমান হিসেবে আমরা আগে যেভাবে যতটুকু রাইটস বা যতটুকু অধিকার আমাদের ছিল তার চেয়ে আমরা বেশি পাবো।
তবে গোড়াতেই রয়েছে রোজকার মতো যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। একজন সন্দেহভাজন তালিবান বোমাবাজ আফগানিস্তানে যুক্তরাষ্ট্র পরিচালিত বাগরাম বিমান ঘাঁটির ভেতরে নিজের শরীরে বিস্ফোরণ ঘটালে অন্তত 4 জন নিহত এবং আরও কমপক্ষে 14 জন আহত হয়েছে। আফগান সংবাদ মাধ্যমের সূত্রগুলো বলছে যে ওই স্থাপনার খাবার ঘরের ঠিক বাইরে এই বিস্ফোরণটি ঘটে। হামলাকারী শ্রমিকের ছদ্মবেশে ছিল। সামরিক এই ঘাঁটিটি কাবুলের উত্তরে অবস্থিত। আফগানিস্তানের প্রধান নির্বাহী আবদুল্লাহ আবদুল্লাহ তাঁর এক টুইটার বার্তায় বলেন, বাগরামের এই আত্মঘাতী আক্রমণের নিন্দে করে তিনি বলছেন, তিনি আজকের আক্রমণে হতাহতদের স্বজন ও বন্ধুদের পাশেই রয়েছেন। আফগানিস্তানের রিজলিউট সাপোর্টের কমান্ডার সেনাবাহিনীর জেনারেল জন ডব্লিউ নিকলসন এক লিখিত বিবৃতিতে এই আক্রমণের সংবাদ সমর্থন করেছেন। তিনি বলেন, যারা জোট বাহিনী এবং আফগান অসামরিক লোকজনদেরকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে, রিজলিউট সাপোর্ট এবং ইউএস ফর এ আরও উন্নত আফগানিস্তান তৈরির ক্ষেত্রে আমাদের সহযোগীদের সাহায্য করতে আমাদের প্রশিক্ষণ, পরামর্শ ও সহযোগিতার মিশন চালিয়ে যাবে। এদিকে তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এই আক্রমণের দায় স্বীকার করে বলেন, তাদের বোমাবাজ এই ঘটনার কয়েক মাস আগেই ওই ঘাঁটির স্থানীয় কর্মী হিসেবে অনুপ্রবেশ করেছিল। এই মুখপাত্র অবশ্য দাবি করেছেন যে যুক্তরাষ্ট্রের 20 জন কর্মী সেখানে নিহত হয় এবং আফগান সৈন্যরাও সহ আরও অনেকেই আহত হয়েছে। তবে তালিবান প্রায়শই তাদের আক্রমণে হতাহতের অতিরঞ্জিত সংখ্যা উল্লেখ করে থাকে। পাকিস্তানের দক্ষিণ পশ্চিম বেলুচিস্তান প্রদেশের একটি দুর্গম এলাকায় জনাকীর্ণ এক সুফি মাজারে শক্তিশালী বোমা বিস্ফোরণ হয় এবং স্থানীয় কর্মকর্তারা বলছেন এতে অন্তত 30 জন নিহত এবং আরও 70 জন আহত হয়েছেন। অনুমান করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে। স্থানীয় সংবাদে বলা হচ্ছে যে সিন্ধু প্রদেশের সীমান্ত সংলগ্ন হাব শহর থেকে 100 কিলোমিটার দূরে এই মাজারে বিস্ফোরণের সময় সেখানে শত শত লোক উপস্থিত ছিলেন। এ ঘটনার শিকার যারা হয়েছেন তাদের মধ্যে নারী ও পুরুষও ছিল। শাহ নুরানি নামের নারী ও শিশুও ছিল। শাহ নুরানি নামের একজন স্থানীয় কর্মকর্তা বলছেন, আহতদের অনেকেরই অবস্থা সংকটজনক। প্রত্যক্ষদর্শীরা বলছেন যে সেখানে কোনো স্থানীয় হাসপাতাল, কোনো চিকিৎসা কেন্দ্রও নেই, যার মানে হচ্ছে উদ্ধার কর্মীদের ওই বিস্ফোরণের স্থান পর্যন্ত পৌঁছতে কয়েক ঘন্টা সময় লেগে যেতে পারে। মাজার যাত্রীদের কেউ কেউ হতাহতদের বহন করার জন্য তাঁদের ব্যক্তিগত যানবাহনের উপর নির্ভর করছেন। বাংলাদেশে এ পর্যন্ত যত ব্লগার হত্যার ঘটনা ঘটেছে তার সবই হয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের নেতা, সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হকের নির্দেশে। বিস্তারিত শুনুন আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের টেলিফোন বার্তায়।
শনিবার ঢাকায় মহানগর পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন এক সংবাদ সম্মেলনে এমন দাবি করে বলেছেন, শুক্রবার রাতে ঢাকার কমলাপুর এলাকা থেকে এবিটি সদস্য খায়রুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। প্রকাশক ফয়সল আরিফিন দীপন এবং ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নির্ভয় হত্যার ঘটনার সাথে খায়রুল ইসলামের সম্পৃক্ততা রয়েছে বলে আব্দুল বাতেন জানিয়েছেন। তিনি আরো জানান, ব্লগার হত্যার প্রতিটি ঘটনাই এবিটির সামরিক শাখার প্রধান জিয়ার নির্দেশে হয়েছে এবং এ সকল হত্যা সংক্রান্ত বিভিন্ন দায়িত্ব এবিটির সদস্যদের মধ্যে তিনি ভাগ করে দিতেন। উল্লেখ্য, 2011 সালের ডিসেম্বরে সেনা অভ্যুত্থানের প্ররোচনার অভিযোগে জিয়াকে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত করা হয়। তারপর থেকে পলাতক এই জঙ্গি নেতাকে ধরিয়ে দিতে 20 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা,
ঢাকা। থেকে জহুরুল আলম আরেকটি প্রতিবেদনে জানাচ্ছেন যে ফেডারেল রিজার্ভ ব্যাংক নিউ ইয়র্কে জমা থাকা বাংলাদেশের অ্যাকাউন্ট থেকে চুরি হওয়া $8,10,00,000 অর্থ, যা ফিলিপাইনে হস্তান্তরিত করা হয়েছিল, তা থেকে $1,50,00,000 ফেরত পেয়েছে বাংলাদেশ।
ফিলিপাইনের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলের কাছ থেকে শুক্রবার বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা এই অর্থ গ্রহণ করেছেন বলে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে শনিবার ঢাকায় জানানো হয়েছে। গত ফেব্রুয়ারির শুরুতে সুইফট সিস্টেম হ্যাক করে ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের $100,00,000 উপর চুরির চেষ্টা চালানো হয়েছিল। তবে এর মধ্যে $8,10,00,000 হ্যাকাররা ফিলিপাইনে এবং $2,00,00,000 শ্রীলঙ্কায় স্থানান্তর করতে সমর্থ হয়। শ্রীলঙ্কায় স্থানান্তর হওয়া $2,00,00,000 অবশ্য তাৎক্ষণিকভাবে সে দেশের কর্তৃপক্ষ উদ্ধার করে ফেডারেল রিজার্ভ ব্যাংকের কাছে ফেরত পাঠায়। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে ₹500 ও ₹1,000 নোট বাতিল করার পর বিপাকে পড়েছেন ভারতীয়দের সঙ্গে বাংলাদেশি নাগরিকরাও। ঢাকা থেকে আমাদের অপর সংবাদদাতা নাসরিন হুদা বিধি জানাচ্ছেন বিস্তারিত।
প্রতি বছরে প্রচুর বাংলাদেশি চিকিৎসা বা বেড়ানোর জন্য ভারতে যান। মোদি সরকারের আচমকা নোট বাতিলের সিদ্ধান্তে বেশি বিপাকে পড়েন কলকাতার চিকিৎসারত বাংলাদেশিরা। হাসপাতাল মালিকপক্ষ পুরনো নোট নিতে অপারগতা প্রকাশ করছেন, ফলে বিপাকে পড়ছেন অনেক বাংলাদেশিরা। এছাড়া কলকাতার অধিকাংশ মানি এক্সচেঞ্জ থেকেও বাংলাদেশি পর্যটকরা নিজেদের প্রয়োজন মতো রুপি বিনিময় করতে পারছেন না, এমনকি চাহিদা মতো ডলারও রুপি করা যাচ্ছে না। নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
জাপানের সঙ্গে ভারতের স্বাক্ষরিত হল এক ঐতিহাসিক পরমাণু চুক্তি। ভারত এই প্রথম অঙ্গীকার করল তারা আর পরমাণু বিস্ফোরণ ঘটাবে না। বিষয়টি নিয়ে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমাদের প্রতিবেদক গৌতম গুপ্ত।
টোকিওতে ভারত আর জাপানের মধ্যে স্বাক্ষরিত হল এক ঐতিহাসিক পরমাণু চুক্তি। ভারত এই প্রথম অঙ্গীকার করল তারা আর পরমাণু বিস্ফোরণ ঘটাবে না। তার বিনিময়ে এবার জাপানের তোশিবা কোম্পানির মালিকানাধীন মার্কিন সংস্থা ওয়েস্টিং হাউস ভারতকে ৬টি পরমাণু রিয়্যাক্টর বিক্রি করতে চলেছে। আরেক মার্কিন কোম্পানি জেনারেল ইলেকট্রিকও জাপানি সংস্থা হিতাচির সঙ্গে যৌথভাবে পরমাণু রিয়্যাক্টর ভারতকে বিক্রি করবে। সেই ১৯৯৮ সালে সর্বশেষ পরমাণু বিস্ফোরণ ঘটিয়েছিল ভারত। জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট প্রতিশ্রুতি দিয়ে নিজের দেশে পরমাণু বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির সুযোগ অনেকটাই প্রসারিত করলেন। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অরেগন রাজ্যের প্রশান্ত মহাসাগরের উপকূলবর্তী শহর পোর্টল্যান্ডে প্রতিবাদ বিক্ষোভ আজ খুব ভোরে সহিংস আকার ধারণ করে। পোর্টল্যান্ড পুলিশের উপর বিক্ষোভকারীরা আগুনের গোলা নিক্ষেপ করলে পুলিশও তাদের বিরুদ্ধে কাঁদানে গ্যাস ছোড়ে। কর্তৃপক্ষ বলছে যে ওই সমাবেশের সময় আক্রমণ এবং লুটপাটের ঘটনাও ঘটেছে, যদিও আয়োজকরা গোড়াতে বলেছিলেন যে এই বিক্ষোভ হবে শান্তিপূর্ণ। প্রত্যক্ষদর্শীরা বলছেন আজ একজন বিক্ষোভকারীর পায়ে গুলির আঘাত লাগে, তবে তাৎক্ষণিকভাবে জানা যায়নি কে এই গুলিটি করেছে। আহত ব্যক্তির বিষয়েও এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। বিক্ষোভকারীরা আশঙ্কা করছেন ট্রাম্পের প্রেসিডেন্ট থাকাকালে আমেরিকানদের নাগরিক অধিকার বিলুপ্ত হতে পারে এবং এর ফলে গোলযোগ সৃষ্টি হতে পারে। বিক্ষোভের আয়োজকরা বলছেন যুক্তরাষ্ট্র জুড়ে আগামী দিনগুলোতে বিভিন্ন শহরে আরও বিক্ষোভ হতে পারে। লস অ্যাঞ্জেলেস থেকে উপকূল জুড়ে পুলিশ বলছে তারা ১৮৫ জনকে আটক করেছে, যাদের অনেকেই সেখানকার শহরমুখী জনপদগুলোতে প্রতিবন্ধক সৃষ্টি করার চেষ্টা করছিল। অনুরূপ বিক্ষোভ হয়েছে নিউ ইয়র্কেও। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জাঁ ক্লদ জাঙ্কার বলছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ঝুঁকির কারণ হয়ে আছেন। গতরাতে লুক্সেমবার্গে একটি সম্মেলনে ছাত্রদের উদ্দেশ্যে জাঙ্কার বলেন ইউরোপ কীভাবে কাজ করে সেটা বুঝতে ট্রাম্পকে গতি সঞ্চার করতে হবে যখন তিনি জানুয়ারিতে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন। সাধারণভাবে যুক্তরাষ্ট্র এবং সেখানকার রাজনৈতিক মহল ইউরোপের ব্যাপারে কোনো আগ্রহী দেখায় না। অতএব নবনির্বাচিত প্রেসিডেন্টকে আমাদের শেখাতে হবে ইউরোপ আসলে কি, ইউরোপ কিভাবে কাজ করে। জাঙ্কার স্মরণ করিয়ে দেন যে ট্রাম্প নেটোকে প্রশ্নবিদ্ধ করেছিলেন, যার ক্ষতিকর পরিণতি হতে পারে কারণ এটি হচ্ছে ইউরোপের প্রতিরক্ষার মডেল স্বরূপ।
Moi je crois que nous aurons deux années de temps perdu jusqu'à ce que monsieur Trump
ফরাসি ভাষায় জাঙ্কার বলেন, তিনি ট্রান্স আটলান্টিক জোট নিয়ে প্রশ্ন তোলেন, অর্থাৎ তিনি ইউরোপের প্রতিরক্ষার মডেল নিয়ে প্রশ্ন তুলেছেন। শরণার্থী এবং আমেরিকান নয় এমন শ্বেতাঙ্গদের সম্পর্কে ট্রাম্পের ধারণার সঙ্গে ইউরোপের বিশ্বাস ও অনুভূতি নেই। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টসে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টকে সহযোগিতার মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্র তথা গোটা বিশ্বের কল্যাণে আমেরিকান মুসলিম সম্প্রদায়কে কাজ করার আহ্বান জানিয়েছেন ভার্জিনিয়ার আর্লিংটনের বায়তুল মোকাররম মসজিদের ইমাম। শুক্রবার জুমা নামাজের খোতবায় তিনি এই আহ্বান জানান। সেখানে উপস্থিত ছিলেন সহকর্মী সেলিম হোসেন।
শুক্রবার জুম্মার নামাজের পর ভয়েস অব আমেরিকার সঙ্গে সাক্ষাৎকারে বায়তুল মোকাররম মসজিদের ইমাম কৌশিক আহমেদ বললেন, 8ই নভেম্বরের নির্বাচনের ফলাফল হওয়ার পর নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে সমতা এবং ঐক্যের কথা বলেছেন, আর তাতে মনে হয়েছে আগে নির্বাচনী প্রচারণার সময় তাঁর বিভিন্ন বিতর্কিত বক্তব্যের সঙ্গে এর কোনো মিল নেই।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আমার নাম কৌশিক আহমেদ, আমি এখানে বাংলাদেশের কমিউনিটির একমাত্র মসজিদ বায়তুল মোকাররম মসজিদের ইমাম। সো একজন ইমাম হিসাবে আমি আমার কমিউনিটির লোকদেরকে নিকট ওইভাবেই মেসেজটা পাঠিয়েছি যে বর্তমান প্রেসিডেন্ট যিনি ইলেক্ট হয়েছেন, তিনি ইলেক্ট হওয়ার পর যেই ভাষণ দিয়েছেন তাতে আমরা এতটুকুই উপলব্ধি করতে পেরেছি যে উনি ঐক্য এবং সাম্যের কথা বলেছেন, কোনো বিভক্তির কথা বলেননি বা ইসলাম বিদ্বেষী কোনো কথাও তিনি বলেননি, ইসলামের মুসলমানদেরকে সহানুভূতিশীল কথাই বলেছেন।
কৌশিক আহমেদ বললেন, সেই কারণে আমি মুসলমান সম্প্রদায়ের কাছে এই বার্তা দিচ্ছি যে আসুন সবাই মিলে নবনির্বাচিত প্রেসিডেন্টকে সহযোগিতা করি, যাতে আমাদের অধিকার অক্ষুণ্ণ থাকে এবং চেষ্টা করি যেন আগের চেয়ে আমেরিকান নাগরিক এবং মুসলমান হিসেবে আমরা আরও ভালো করে আমাদের বিশ্বাস প্রতিষ্ঠার মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্রের কল্যাণে কাজ করতে পারি।
সুতরাং সেই মেসেজটাই আমরা আমাদের কমিউনিটিতে পৌঁছাচ্ছি এবং আমরা ট্রাই করছি আমাদের কমিউনিটিকে কনভিন্স করার জন্য সেটাই যে একজন মুসলমান হিসেবে আমরা আগে যেভাবে যতটুকু রাইটস বা যতটুকু অধিকার আমাদের ছিল তার চেয়ে আমরা বেশি পাবো, এবং আমরা মুসলমান হিসেবে আমাদের যতটুকু অধিকার একজন আমেরিকান হিসেবে যতটুকু অধিকার ততটুকু নিয়ে আমরা এখানে ইনশাআল্লাহ বসবাস করতে পারবো।
এর আগে কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনসের পক্ষ থেকে শুক্রবার জুম্মার নামাজের খুতবায় খতিবদের প্রতি আহ্বান জানানো হয় তাঁরা যেন নির্বাচন পরবর্তী পরিবর্তিত অবস্থায় মুসলমান সম্প্রদায়কে সাহস দিয়ে ধৈর্য এবং সহনশীল হয়ে নতুন প্রশাসনের সঙ্গে কাজ করেন। ইমাম কৌশিক আহমেদ বলেন, সেই বার্তাই আমি শুক্রবারের জুম্মার নামাজের খুতবায় বলেছি। জুম্মার নামাজের পর বেশ কয়েকজন মুসল্লির সঙ্গে কথা হয়। জনৈক খসরু আলম বলেন, আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন নবনির্বাচিত প্রেসিডেন্টকে সমর্থ করেন মানবতার কল্যাণে কাজ করার,
হেফাজত করা, আর আমরা আল্লাহ তার জন্য দোয়া করি সে জানি তাকে সেই সামর্থ্য দেয় এবং শক্তি দেয়, সে জানি এটাকে রক্ষা করতে পারে।
ইউনুস নামে এক আফগান আমেরিকান মুসল্লি বলেন, আমরা নতুন প্রেসিডেন্টের কাছে ভালো কাজ করবার আশা করি।
Well, my name is Yunus. We have always a good expectation from everyone and we hope that he will, you know, do good for everyone and we expect from him. You know, after all, political differences is something else, but since he is our president, so...
তিনি বলেন, আমরা আশা করি সকলেই ভালো কাজ করবেন, নতুন প্রেসিডেন্টও ভালো করবেন, এটি আমার কামনা। বাংলাদেশি আমেরিকান গিয়াসউদ্দিন বললেন, আমরা চাই নতুন প্রশাসন শান্তির জন্য কাজ করবেন।
গিয়াসউদ্দিন আহমেদ, আমরা চাই যেই আসে সরকার দেশটা যেন শান্তি হয়, শান্তির জন্য আমরা দেশ দেশ দূর থেকে চলে আসছি, ইনশাল্লাহ যেই আসে দেশটাকে যেন শান্তির মাধ্যমে সবাই যেন আমরা শান্তিতে বাস করতে পারি, এটি ওনার কাছে আমরা নতুন প্রেসিডেন্ট কামনা করি। জাতিভেদ বিশ্বাসে সবাই যেন শান্তিতে দেশে চারটা ডাল ভাত খেতে পারে।
নতুন প্রজন্মের প্রতিনিধি ওসমান জানালেন, যুক্তরাষ্ট্রের জন্য তিনি একজন ভালো প্রেসিডেন্ট হবেন এই আশা রইল।
My name is Usman and I'm a teenager, so I will expect a lot from my president. Make sure like he do better for us and he should be not a racist. He should be treat people equally and I think he will be a good president for the future of our America.
Usman বলেন, আমি একজন টিনেজার, আশা করি তিনি বর্ণবাদ, ধর্ম, জাতি সব রকম বৈষম্যের ঊর্ধ্বে থেকে সকলের কল্যাণেই কাজ করবেন। শুক্রবার জুম্মার নামাজে বাইতুল মোকাররম মসজিদ ছাড়াও যুক্তরাষ্ট্রের অন্যান্য মসজিদগুলোতেও গোটা বিশ্বের শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়। যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন যেন মানবতা এবং গোটা বিশ্বের কল্যাণে কাজ করেন।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আর এই বুধবারের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় হবে যুক্তরাষ্ট্রের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট এবং তাঁর নীতিমালা। অনুষ্ঠান শুনবেন, প্রশ্ন করবেন, আমন্ত্রণ রইল। এখন প্রসঙ্গান্তর। জাতিসংঘের তরফ থেকে এক সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে অল্প বয়সী মেয়েদের শিক্ষার সঙ্গে দেশের সার্বিক উন্নতির সরাসরি যোগাযোগ রয়েছে। লিসা শ্লাইনের ওই রিপোর্টটির অংশবিশেষ আগেও প্রচার করা হয়েছিল, আজ বাকি রিপোর্টটি শোনানো হচ্ছে।
জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে যে 10 বছর বয়স অবধি মেয়েদের শিক্ষা, স্বাস্থ্য ও সার্বিক উন্নতির জন্য যদি বিশেষ আর্থিক বিনিয়োগ করা যায়, তা ফেরত আসে এক সামগ্রিক সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের হাত ধরে। এটা ঠিক যে জীবনের সর্বক্ষেত্রে, সংসারে ও সমাজে মেয়েদের থেকে ছেলেরা একটু বেশি মনোযোগ পেয়ে থাকে। এই ঝোঁকটার একটা বিশ্বজনীন রূপ আছে, যদিও উন্নতশীল দেশগুলিতে এটি একটু বেশি মাত্রায় দেখা যায়। ফলে অনেক ক্ষেত্রেই মেয়েরা বঞ্চিত হয় শিক্ষার সুযোগ থেকে, শিকার হয় অনেক ক্ষতিকর নিয়মের। ব্যাপারটা এই পর্যায়ে চলে গেছে যে জাতিসংঘের বিশ্ব জনসংখ্যা ফান্ড স্টেট রিপোর্টটি স্বীকার করেছে যে এই মুহূর্তে বিশ্বের 10 বছর ও তার কম বয়স্ক মেয়ে, যার সংখ্যা প্রায় 65 কোটি, তাদের অর্ধেকেরও বেশি বিভিন্ন ধরনের লিঙ্গ বৈষম্যের শিকার হচ্ছে। এরা ছেলেদের থেকে শিক্ষা গ্রহণের অনেক কম সুযোগ পাচ্ছে, অপরিণত বয়সে বিয়ে করতে বাধ্য হচ্ছে এবং শিশু শ্রমের মধ্যে যুক্ত হয়ে পড়ছে, আর যৌন অঙ্গহানির মতো সব সাংঘাতিক ক্ষতিকারক প্রক্রিয়ার শিকার হচ্ছে। জাতিসংঘের পপুলেশন ফান্ডের পরিচালক রামিস আলাকবারভ জানিয়েছেন যে সর্বত্রই মেয়েদের জীবনে 10 বছর বয়সকে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে ধরা হয়, কারণ এই সময় মেয়েরা সাধারণত রজস্বলা হয়। বয়ঃসন্ধির এই সময়টা পার হওয়ার পরই মেয়েদের একটা পণ্য হিসেবে গণ্য করা হতে থাকে, যাকে এক মূল্যের বিনিময়ে কেনা, বেচা বা হাত বদল করা যেতে পারে।
For millions of girls, arrival of puberty marks the beginning of a lifetime of poverty, powerlessness and missed opportunities.
লাখো লাখো মেয়েদের কাছে তাই রজস্বলা হওয়া হচ্ছে দুর্দশা, অসহায়তা ও দারিদ্র বঞ্চনার প্রতীক। এই মেয়েদের এক অন্ধকারাচ্ছন্ন ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হয়, স্বাভাবিকভাবে বেড়ে ওঠার প্রক্রিয়া স্তব্ধ করে দেওয়া হয় এবং তারা সম্পূর্ণ অন্যভাবে মেয়ে হিসেবে বড় হয়ে উঠতে থাকে। আলাকবারভ জানিয়েছেন যে সারা বিশ্বের 65 কোটি 10 বছর তার কম বয়স্ক মেয়ে জনসংখ্যার অর্ধেকের বেশি জনবহুল এশীয় প্রশান্ত মহাসাগর অঞ্চলে বাস করে, তারপরে অধিকাংশ থাকে আফ্রিকার সাহারা অঞ্চলে। এই উভয় অঞ্চলেই সমাজ ব্যবস্থায় মেয়েদের অল্প বয়সে প্রথাগত শিক্ষা বন্ধ করে দেওয়া হয় এবং সন্তান উৎপাদনের যন্ত্র হিসেবে প্রশিক্ষিত করা হয়।
India alone loses 56 billion a year in a potential earnings because of adolescent pregnancy, high secondary school dropout rates and joblessness among young women.
উদাহরণস্বরূপ আলাকবারভ বলেন যে শুধু ভারতবর্ষেই কম বয়সী মেয়েদের শিক্ষার অভাবে, অল্প বয়সে গর্ভধারণ ও বেকারত্বের কারণে জাতীয় অর্থনীতিতে ক্ষতির পরিমাণ 5,600 কোটি টাকা হয়ে যায়। এক হিসেব অনুযায়ী এই বয়সী স্কুল ছুট শিশু মেয়েদের শতকরা 56 ভাগ আর স্কুল ছুট কিশোরী মেয়েদের শতকরা 52 ভাগ থাকে আফ্রিকার সাহারা অঞ্চলে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে যে নাইজেরিয়ায় যদি শুধুমাত্র বাল্যবিবাহ প্রথা সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়া যায়, তবে দেশটির আর্থিক উন্নয়ন 2014 থেকে 2030 সালের মধ্যে বেড়ে যাবে আনুমানিক প্রায় 2,500 কোটি টাকা। এই প্রতিবেদনে আরও বলা হয়েছে যে উন্নয়নশীল দেশগুলো যদি তাদের মেয়েদের মাধ্যমিক স্তরের শিক্ষা সম্পূর্ণ করার এক বাতাবরণ তৈরি করতে পারে, তবে বছরে এই বিনিয়োগ থেকে তারা প্রায় 2,100 কোটি টাকা ফেরত পেতে সক্ষম হবে।
লিসা শ্লাইনের রিপোর্ট শোনালেন জয়তি দাশগুপ্ত। আর এখন শুনবেন সম্পাদকীয়। এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন রয়েছে।
2.5 বছর আগে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইসিল, যারা দায়েশ নামেও পরিচিত, তারা ইরাকের 1/3 অঞ্চল নিয়ন্ত্রণ করত। এসব অঞ্চল দখলের পর তাদের আত্মবিশ্বাস এতটাই উন্নীত হয় যে বিশ্বের কাছে তারা প্রত্যয় ব্যক্ত করেছিল যে তাদের যোদ্ধারা অপ্রতিরোধ্য। 2014 সালের 10 জুন তারিখে সন্ত্রাসীরা ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল দখল করে নেয়, যা ছিল তাদের কাছে সর্বোচ্চ এক পুরস্কার। তারপর বাগদাদ অভিমুখে তাদের যাত্রার প্রস্তুতি নেয়। তখন গ্র্যান্ড মস্কে দাঁড়িয়ে তাদের নেতা আবু বাকর আল বাগদাদি বিশ্বজুড়ে ক্যালিফেট বা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন। তবে ইরাকি সামরিক বাহিনী কুর্দি পেশমার্গা এবং আইসিলদের বিরুদ্ধে বিশ্ব কোয়ালিশনের 24 ঘণ্টার সহায়তাকে সাধুবাদ জানাতে হয়। তাদের প্রয়াসে পরিস্থিতি এখন সন্ত্রাসীদের বিরুদ্ধে চলে গিয়েছে। যুদ্ধক্ষেত্রে উপর্যুপুরি হারবার পর প্রায় 800 মাস ধরে সন্ত্রাসীরা এখন পালিয়ে বেড়াচ্ছে। 2015 সালের মার্চ মাসে তিকরিত শহর দখলমুক্ত হয়। তারপর সিনজার, রামাদি, হেতরুদবা, ফালুজা, কায়ারা, শারকুত এবং কারাকোশ জঙ্গিদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এখন কোয়ালিশনের জোটের দৃষ্টি নিবদ্ধ হয়েছে মসুলের দিকে। অক্টোবরের শেষ 2 সপ্তাহে ইরাকি বাহিনী ও পেশমার্গা যোদ্ধারা বিরোধিতাকারী বিদ্রোহীদের নিশ্চিহ্ন করতে সচেষ্ট হয়। 31 অক্টোবর ইরাকি বাহিনীর এলিট ইউনিট পেশমার্গা এবং বিশ্ব কোয়ালিশন জোট মসুলের উপকণ্ঠে এসে পৌঁছায়। আইসিল বিরোধী বাহিনী সাফল্য অর্জন করতে শুরু করেছে এবং ধীরে ধীরে এখন মসুল পুনরুদ্ধারের পথে। তবে লড়াই হবে দীর্ঘ ও দুঃসাধ্য লড়াই। মসুল মুক্ত হবার পর আইসিলদের দখলিত অর্ধেক এলাকায় তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, তবে যতটুকু থাকবে তার জন্য তারা লড়ে যাবে। বর্তমানে তারা পিছু হটছে এবং সেই সঙ্গে স্থলমাইন বুবি ট্র্যাপের সাহায্যে মসুলে ধ্বংসের জাল বিস্তার করেছে। আইসিলদের বিরুদ্ধে নিয়োজিত বিশ্ব কোয়ালিশনে প্রেসিডেন্টের বিশেষ দূত ব্রেন্ট ম্যাকগার্ক বলেন তারা অবশ্যই পরাজিত হবে। তিনি বলেন দায়েশ গোষ্ঠী অত্যন্ত নির্মম এবং ভয়ঙ্কর শত্রু। আত্মঘাতী বোমা হামলা, বুবি ট্র্যাপ, স্নাইপার এবং মানব বর্মের সহায়তায় তারা সত্যিকার আত্মঘাতী একটি দল। তাদের মোকাবেলা করাটা দুরূহ কাজ। এরা এখন স্পয়লার হামলা চালাচ্ছে যে হামলা তারা কিরকুকে চালিয়েছিল, এবং যে সন্ত্রাসীরা সেসব হামলা চালিয়েছিল তারা হয় আজ মৃত অথবা তাদের আটক করা হয়েছে। প্রেসিডেন্টের বিশেষ দূত ম্যাকগার্ক বলেন ইরাক সরকার, নিরাপত্তা বাহিনী এবং ইরাকি জনগণ যারা সত্যিকার অর্থে বিশ্বের হয়ে এই শত্রুর মোকাবেলা করছে তাদের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত বোধ করছি।
যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। আর এখন আপনাদের জিজ্ঞাসা আমাদের জবাব। আজকের মিতালী উপস্থাপন করছেন তাহেরা কিবরিয়া।
শ্রোতা বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আসরের প্রথম চিঠি একটি ইমেল লিখেছেন কুমার শঙ্কর অধিকারী, কৃষ্ণনগর, নদিয়া, পশ্চিমবঙ্গ থেকে। ভাই কুমার শঙ্কর অধিকারী, আপনি দীর্ঘ চিঠি পাঠিয়েছেন, আসলে ঠিক চিঠি নয়, কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর উপরে একটি বিশেষ লেখা পাঠিয়েছেন এবং লিখেছেন বিশেষ প্রতিবেদনটি প্রচার করলে আনন্দিত হব। ভাই কুমার শঙ্কর অধিকারী, আপনার লিখা প্রতিবেদনটি এক কথায় চমৎকার, তবে আমাদের শ্রোতা বন্ধুদের পুরো লেখাটি শোনাতে পারলে আমাদের বেশ ভালোই লাগত, সময়ের স্বল্পতার কারণে তাই কিছুটা পড়ে শোনাচ্ছি। লিখেছেন, উৎসব আসে উৎসব যায়, খুব সম্প্রতি আমরা একে একে পার করলাম দুর্গাপূজা, লক্ষ্মীপূজা, কালীপূজা, ভাইফোঁটা প্রভৃতি উৎসব। উৎসব শেষের একটা বেদনা এখনও জেগে আছে কারো কারো মনে। কিন্তু আমাদের শহর কৃষ্ণনগর এখন মেতে আছে কৃষ্ণনগরের শারদ উৎসব জগদ্ধাত্রী পূজার প্রস্তুতি নিয়ে। কৃষ্ণনগরের সবচাইতে জাগ্রত জগদ্ধাত্রী প্রতিমা হল চাষাপাড়া বড়োয়ারির বুড়িমা। এখানে প্রচুর মানুষ প্রতিবছর মানত করেন আর তা ফলতেই প্রতিমাকে স্বর্ণ অলঙ্কারে ভূষিত করেন। পূজোর প্রচলন নিয়েও একাধিক কাহিনীও রয়েছে। মহারাজ কৃষ্ণচন্দ্রের উত্তরপুরুষ সৌমিশ চন্দ্র রায় বলেছেন, প্রচলিত কাহিনী অনুসারে নবাব আলীবর্দী খাঁকে সেবার রাজকর দিতে না পারায় কারাগারে বন্দী হয়েছিলেন কৃষ্ণচন্দ্র। সালটা ছিল 1754। শোনা যায় কারাগার থেকে অবশেষে তিনি যখন মুক্ত হয়েছিলেন তখন দুর্গোৎসব প্রায় শেষ। নৌকো করে কৃষ্ণনগর ফেরার পথে রাজা বুঝলেন সেদিন বিজয়া দশমী। সেবার পূজোয় উপস্থিত থাকতে না পারায় ক্লান্ত বিষণ্ণ রাজা নৌকোর মধ্যেই ঘুমিয়ে পড়েছিলেন। চতুর্ভুজা কুমারী দেবী তাকে বলছিলেন আগামী কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে তাঁর পুজো করতে। তবে অন্য কাহিনীও শোনা যায়। যাই হোক, কৃষ্ণনগরের এই বিশাল উৎসবে সামিল হবার এবং প্রতিমা দর্শনের জন্য ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের সকলকে এবং সকল শ্রোতাবন্ধুকে স্বাগত জানাচ্ছি, জানাই অনেক প্রীতি ও শুভেচ্ছা। কুমার শঙ্কর অধিকারী, আপনার জন্য এবং কৃষ্ণনগরের শ্রোতাবন্ধুদের সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। শ্রোতাবন্ধুরা, আসুন দেখা যাক আমাদের ফেসবুক ফ্যান পেজে কে কি লিখেছেন। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হবার আশঙ্কা বিষয়ে সরাসরি ফেসবুক আলোচনায় অনেকে মন্তব্য করেছেন। যেমন জিল্লুর রহমান লিখেছেন, এত আলোচনা সমালোচনা না করে সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যবস্থা করা হোক। আবুল কালাম আজাদ লিখেছেন, ভয়েস অফ আমেরিকাকে অনেক ধন্যবাদ। ইফতেখার আরিফ লিখেছেন, আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এছাড়াও আকাঞ্জে সোহান এবং মাহবুব খন্দকারও মন্তব্য লিখেছেন। শ্রোতাবন্ধুরা, আশা করি আপনারা ফেসবুক লাইভ অনুষ্ঠানগুলো নিয়মিত শুনবেন। শ্রোতাবন্ধুরা, হাতে আর আজ সময় নেই, আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব সংবাদ শোনাচ্ছেন আনিস আহমেদ। একজন সন্দেহভাজন তালিবান বোমাবাজ আফগানিস্তানে যুক্তরাষ্ট্র পরিচালিত বাগরাম বিমান ঘাঁটির ভেতরে নিজের শরীরে বিস্ফোরণ ঘটালে অন্তত চারজন নিহত এবং আরও কমপক্ষে ১৬ জন আহত হয়েছেন। আফগান সংবাদ মাধ্যমের সূত্রগুলো বলছে যে ওই স্থাপনার খাবার ঘরের ঠিক বাইরে এই বিস্ফোরণটি ঘটে। হামলাকারী শ্রমিকের ছদ্মবেশে ছিল। সামরিক এই ঘাঁটিটি কাবুলের উত্তরে অবস্থিত। আফগানিস্তানের প্রধান নির্বাহী আবদুল্লাহ আবদুল্লাহ এক টুইটার বার্তায় বলেছেন, তিনি আজকের আক্রমণে হতাহতের স্বজন ও বন্ধুদের পাশেই রয়েছেন এবং এই আক্রমণের নিন্দেও করেছেন। আফগানিস্তানের রেজলিউট সাপোর্টের কমান্ডার সেনাবাহিনীর জেনারেল জন ডব্লিউ নিকলসন এক লিখিত বিবৃতিতে এই আক্রমণের সংবাদ সমর্থন করেছেন। তিনি বলেন, যারা জোটবাহিনী এবং আফগান অসামরিক লোকজনদেরকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে, রেজলিউট সাপোর্ট এবং ইউএস ফর এ আরও উন্নত আফগানিস্তান তৈরির ক্ষেত্রে আমাদের সহযোগীদের সাহায্য করতে আমাদের প্রশিক্ষণ, পরামর্শ ও সহযোগিতার মিশন চালিয়ে যাবে। পাকিস্তানের দক্ষিণ পশ্চিম বেলুচিস্তান প্রদেশের একটি দুর্গম এলাকায় জনাকীর্ণ এক সুফি মাজারে শক্তিশালী বোমা বিস্ফোরণ হয় এবং স্থানীয় কর্মকর্তারা বলছেন এতে অন্তত 30 জন নিহত এবং আরও 70 জন আহত হয়েছেন। অনুমান করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে। ভারতের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে 500 ও 1000 রুপির নোট বাতিল করার পর বিপাকে পড়েছেন এখন শুনুন আমাদের কলকাতার সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন।
নতুন নোটের অভাবে চূড়ান্ত দুর্ভোগে কলকাতা তথা গোটা রাজ্যের সাধারণ মানুষ। গতকাল থেকে 24 ঘন্টা পরেও স্বাভাবিক নয় ব্যাংকিং সেক্টরের এটিএম পরিষেবা। শহর ও জেলা জুড়ে আজও ছিল সেই ভোগান্তির একই চিত্র, গতকালও ছিল সেই একই ছবি। প্রসঙ্গত বলা যেতে পারে, গত 8ই নভেম্বর রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 500 ও 1000 টাকার নোট বাতিলের ঘোষণা করেছিলেন। তারপর গতকালই ব্যাংকিং সেক্টরের এটিএম খুলেছিল। তারপর থেকে আজও সকালেও কাজ করছে না কলকাতার বেশিরভাগ এটিএম। খোলা এটিএম এর সামনে লম্বা লাইন, টাকা তুলতে দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে। রাজ্যের মুর্শিদাবাদ জেলার বহরমপুর সহ একাধিক জায়গায় এটিএম এর ঝাঁপ বন্ধ। টাকা তুলতে এসে খুব উগড়ে দিচ্ছেন সাধারণ গ্রাহকরা। একই চিত্র সর্বত্রই। এদিকে রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন জায়গায় আজ দ্বিতীয় দিনেও ছিল এটিএম বন্ধ। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। এ অনুষ্ঠান পরিবেশনায় আজ স্টুডিওতে প্রযোজক ছিলেন সালিম হোসেন, প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন রব ম্যাকলিন। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবিরউদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই। This program has come to you from the Voice of America, Washington.